ইতিমধ্যে আমাদের গলির পয়লা নম্বর বাড়িতে লোক এলো। এ বাড়িটি সেকালের বিখ্যাত ধনী মহাজন উদ্ধব বড়ালের আমলে তৈরি। তারপরে দুই পুরুষের মধ্যে সে বংশের ধন জন প্রায় নিঃশেষ হয়ে এসেছে। দুটি একটি বিধবা বাকি আছে, তারা এখানে থাকে না, তাই বাড়িটা পোড়ো অবস্থাতেই আছে। মাঝে মাঝে বিবাহ প্রভৃতি ক্রিয়াকাণ্ডে এ বাড়ি কেউ কেউ অল্প দিনের জন্য ভাড়া নিয়ে থাকে, বাকি সময়টা এত বড় বাড়ির ভাড়াটে প্রায় জোটে না। এবারে এলেন, মনে করো তার নাম রাজা শীতাংশু মৌলি, এবং ধরে নেওয়া যাক তিনি নরোত্তমপুরের জমিদার। আমার বাড়ির ঠিক পাশেই অকস্মাত এত বড় একটা আবির্ভাব আমি হয়তো জানতেই পারতুম না, কারণ কর্ণ যেমন একটি সহজ কবচ গায়ে দিয়েই পৃথিবীতে এসেছিলেন, আমারও তেমনি একটি বিধিদত্ত সহজ কবচ ছিল। সেটি হচ্ছে আমার স্বাভাবিক অন্যমনস্কতা। আমার এ বর্মটি খুব মজবুত ও মোটা, অতএব সচরাচর পৃথিবীতে চারিদিকে যে সকল ঠেলাঠেলি গোলমাল গালমন্দ চলতে থাকে তার থেকে আত্মরক্ষা করবার উপকরণ আমার ছিল। কিন্তু আধুনিক কালের বড় মানুষরা স্বাভাবিক উৎপাতের চেয়ে বেশি তারা অস্বাভাবিক উৎপাত। দু হাত দু পা এক মুন্ড যাদের আছে তারা হলো মানুষ, যাদের হঠাৎ কতকগুলো হাত পা মাথা মুন্ড বেড়ে গেছে তারা হলো দৈত্য। অহরহ দুর্দার শব্দে তারা আপনার সীমাকে ভাঙতে থাকে এবং আপন বাহুল্য দিয়ে স্বর্গমর্ত্যকে অতিষ্ঠ করে তোলে। তাদের প্রতি মনোযোগ না দেওয়া অসম্ভব। যাদের পরে মন দেবার কোনোই প্রয়োজন নেই অথচ মন না দিয়ে থাকবারও জো নেই, তারাই হচ্ছে জগতের অস্বাস্থ্য। স্বয়ং ইন্দ্র পর্যন্ত তাদের ভয় করেন। মনে বুঝলুম শীতাংশু মৌলি সেই দলের মানুষ। একা একজন লোক যে এত বেজায় অতিরিক্ত হতে পারে তা আমি পূর্বে জানতুম না। গাড়ি ঘোড়া লোক লস্কর নিয়ে সে যেন দশ মুন্ড বিশ হাতের পালা জমিয়েছে। কাজী তার জ্বালায় আমার সারস্বত স্বর্গলোকটির বেড়া রোজ ভাঙতে লাগল। তার সঙ্গে আমার প্রথম পরিচয় আমাদের গলির মোড়ে। এই গলিটার প্রধান গুণ ছিল এই যে আমার মতো আনমনা লোক সামনের দিকে না তাকিয়ে পিঠের দিকে মন না দিয়ে ডাইনে বাঁয়ে ভ্রুক্ষেপ মাত্র না করেও এখানে নিরাপদে বিচরণ করতে পারে। এমনকি এখানে সেই পথ চলতি অবস্থায় মেরেডিথের গল্প, ব্রাউনিংয়ের কাব্য অথবা আমাদের কোনো আধুনিক বাঙালি কবির রচনা সম্বন্ধে মনে মনে বিতর্ক করেও অপঘাত মৃত্যু বাঁচিয়ে চলা যায়। কিন্তু সেদিন খামোখা একটা প্রচণ্ড হেঁয়ো গর্জন শুনে পিঠের দিকে তাকিয়ে দেখি একটা খোলা ব্রুহাম গাড়ির প্রকাণ্ড একজোড়া লাল ঘোড়া আমার পিঠের উপর পড়ে আর কি। যার গাড়ি তিনি স্বয়ং হাঁকাচ্ছেন, পাশে তার কোচম্যান বসে। বাবু সবলে দুই হাতে রাশ টেনে ধরেছেন। আমি কোনো মতে সেই সংকীর্ণ গলির পার্শ্ববর্তী একটা তামাকের দোকানের হাঁটু আঁকড়ে ধরে আত্মরক্ষা করলুম। দেখলুম আমার উপর বাবু ক্রুদ্ধ, কেননা যিনি অসতর্কভাবে রথ হাঁকান অসতর্ক পদাতিককে তিনি কোনো মতেই ক্ষমা করতে পারেন না। এর কারণটা পূর্বেই উল্লেখ করেছি, পদাতিকের দুটি মাত্র পা, সে হচ্ছে স্বাভাবিক মানুষ, আর যে ব্যক্তি জুড়ি হাঁকিয়ে ছোটে তার আট পা, সে হলো দৈত্য। তারই অস্বাভাবিক বাহুল্যের দ্বারা জগতে সে উৎপাতের সৃষ্টি করে। দুই পাওয়ালা মানুষের বিধাতা এই আট পাওয়ালা আকস্মিকটার জন্য প্রস্তুত ছিলেন না। স্বভাবের স্বাস্থ্যকর নিয়মে এই অশ্বরথ ও সারথি সবাইকে যথাসময়ে ভুলে যেতুম, কারণ এই পরমাশ্চর্য জগতে এরা বিশেষ করে মনে রাখবার জিনিস নয়। কিন্তু প্রত্যেক মানুষের যে পরিমাণ গোলমাল করবার স্বাভাবিক বরাদ্দ আছে এরা তার চেয়ে ঢের বেশি জবরদখল করে বসে আছেন। এই জন্যে যদিচ ইচ্ছা করলেই আমার 3 নম্বর প্রতিবেশীকে দিনের পর দিন, মাসের পর মাস ভুলে থাকতে পারি, কিন্তু আমারই 1 নম্বরের প্রতিবেশীকে এক মুহূর্ত আমার ভুলে থাকা শক্ত। রাত্রে তার 8-10টা ঘোড়া আস্তাবলের কাঠের মেঝের উপর বিনা সঙ্গীতের যে তাল দিতে থাকে তাতে আমার ঘুম সর্বাঙ্গে টোল খেয়ে তুবড়ে যায়। তার উপর ভোরবেলায় সেই 8-10টা ঘোড়াকে 8-10টা সহিস যখন সশব্দে মলতে থাকে তখন সৌজন্য রক্ষা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তারপরে তার উড়ে বেহারা, ভোজপুরি বেহারা, তার পাড়ে তেওয়ারি দারোয়ানের দল কেউই স্বরসংযম কিংবা মিতভাষী তার পক্ষপাতি নয়। তাই বলছিলুম, ব্যক্তিটি একটি মাত্র কিন্তু তার গোলমাল করবার যন্ত্র বিস্তর। এইটি হচ্ছে দৈত্যের লক্ষণ। সেটা তার নিজের পক্ষে অশান্তিকর না হতে পারে, নিজের 20টা নাসারন্ধ্রে নাক ডাকবার সময় রাবণের হয়তো ঘুমের ব্যাঘাত হতো না, কিন্তু তার প্রতিবেশীর কথাটা চিন্তা করে দেখো। স্বর্গের প্রধান লক্ষণ হচ্ছে পরিমাণ সুষমা। অপরপক্ষে একদা যে দানবের দ্বারা স্বর্গের নন্দন শোভা নষ্ট হয়েছিল তাদের প্রধান লক্ষণ ছিল অপরিমিতি। আজ সেই অপরিমিতি দানবটাই টাকার থলিকে বাহন করে মানবের লোকালয়কে আক্রমণ করেছে। তাকে যদি বা পাশ কাটিয়ে এড়িয়ে যেতে চাই সে 4 ঘোড়া হাঁকিয়ে ঘাড়ের উপর এসে পড়ে এবং উপরন্তু চোখ রাঙায়। সেদিন বিকেলে আমার দৈতগুলি তখনও কেউ আসেনি, আমি বসে বসে জোয়ার ভাঁটার তত্ত্ব সম্বন্ধে একখানা বই পড়ছিলাম। এমন সময় আমার বাড়ির প্রাচীর ডিঙিয়ে দরজা পেরিয়ে আমার প্রতিবেশীর একটা স্মারকলিপি ঝনঝন শব্দে আমার শার্সির উপর এসে পড়ল। সেটা একটা টেনিসের গোলা। চন্দ্রমার আকর্ষণ, পৃথিবীর নারীর চাঞ্চল্য, বিশ্বগীতিকাব্যের চিরন্তন ছন্দতত্ত্ব প্রভৃতি সমস্তকে ছাড়িয়ে মনে পড়ল আমার একজন প্রতিবেশী আছেন এবং অত্যন্ত বেশি করে আছেন। আমার পক্ষে তিনি সম্পূর্ণ অনাবশ্যক অথচ নিরতিশয় অবশ্যম্ভাবী। পরক্ষণেই দেখি আমার বুড়ো অযোধ্যা বেহারাটা দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত। এই আমার একমাত্র অনুচর, একে ডেকে পাইনে, হেঁকে বিচলিত করতে পারিনি। দুর্লভতার কারণ জিজ্ঞাসা করলে বলে একা মানুষ কিন্তু কাজ বিস্তর। আজ দেখি বিনা তাগিদেই গোলা কুড়িয়ে সে পাশের বাড়ির দিকে ছুটছে। খবর পেলুম প্রত্যেকবার গোলা কুড়িয়ে দেবার জন্যে সে 4 পয়সা করে মজুরি পায়। দেখলুম কেবল যে আমার সার্সি ভাঙছে, আমার শান্তি ভাঙছে তা নয়, আমার অনুচর পরিচরদের মন ভাঙতে লাগলো। আমার অকিঞ্চিতকরতা সম্বন্ধে অযোধ্যা বেহারার অবজ্ঞা প্রত্যহ বেড়ে উঠছে, সেটা তেমন আশ্চর্য নয়। কিন্তু আমার দ্বৈত সম্প্রদায়ের প্রধান সর্দার কানাইলালের মনটাও দেখছি পাশের বাড়ির প্রতি উৎসুক হয়ে উঠল। আমার উপর তার যে নিষ্ঠা ছিল সেটা উপকরণমূলক নয়, অন্তঃকরণমূলক, এই জেনে আমি নিশ্চিন্ত ছিলুম। এমন সময় একদিন লক্ষ্য করে দেখলুম সে আমার অযোধ্যাকে অতিক্রম করে টেনিসের পলাতক গোলাটা কুড়িয়ে পাশের বাড়ির দিকে ছুটছে। বুঝলুম এই উপলক্ষে প্রতিবেশীর সঙ্গে আলাপ করতে চায়। সন্দেহ হল ওর মনের ভাবটা ঠিক ব্রহ্মবাদিনী মৈত্রেয়ীর মতো নয়, শুধু অমৃতে ওর পেট ভরবে না। আমি পয়লা নম্বরের বাবুগিরিকে খুব তীক্ষ্ণ বিদ্রুপ করবার চেষ্টা করতুম। বলতুম, সাজসজ্জা দিয়ে মনের শূন্যতা ঢাকা দেওয়ার চেষ্টা ঠিক যেন রঙিন মেঘ দিয়ে আকাশ মুড়ি দেবার দুরাশা। একটু হাওয়াতেই মেঘ যায় সরে, আকাশের ফাঁক বেরিয়ে পড়ে। কানাইলাল একদিন প্রতিবাদ করে বললে, মানুষটা একেবারে নিছক ফাঁপা নয়, বিএ পাশ করেছে। কানাইলাল স্বয়ং বিএ পাশ করা, এই জন্যে ওই ডিগ্রিটা সম্বন্ধে কিছু বলতে পারলুম না। পয়লা নম্বরের প্রধান গুণগুলি সশব্দ। তিনি তিনটে যন্ত্র বাজাতে পারেন, কর্নেট, এসরাজ এবং চেলো। যখন তখন তার পরিচয় পাই। সঙ্গীতের সুর সম্বন্ধে আমি নিজেকে সুরাচার্য বলে অভিমান করিনি, কিন্তু আমার মতে গানটা উচ্চ অঙ্গের বিদ্যা নয়। ভাষার অভাবে মানুষ যখন বোবা ছিল তখনই গানের উৎপত্তি। তখন মানুষ চিন্তা করতে পারত না বলে চিৎকার করত। আজও যেসব মানুষ আদিম অবস্থায় আছে তারা শুধু শুধু শব্দ করতে ভালোবাসে। কিন্তু দেখতে পেলুম আমার দ্বৈত দলের মধ্যে অন্তত চারজন ছেলে আছে পয়লা নম্বরের চেলো বেজে উঠলেই যারা গাণিতিক ন্যায়শাস্ত্রের 90তম অধ্যায়ও মন দিতে পারে না। আমার দলের মধ্যে অনেক ছেলে যখন পয়লা নম্বরের দিকে হেলছে, এমন সময় অনিলা একদিন আমাকে বললে, পাশের বাড়িতে একটা উৎপাত জুটেছে, এখন আমরা এখান থেকে অন্য কোনো বাসায় গেলেই তো ভালো হয়। বড় খুশি হলাম। আমার দলের লোকদের বললুম, দেখেছ মেয়েদের কেমন একটা সহজ বোধ আছে, তাই যেসব জিনিস প্রমাণ যোগে বোঝা যায় তা ওরা বুঝতেই পারে না, কিন্তু যেসব জিনিসের কোনো প্রমাণ নেই তা বুঝতে ওদের একটুও দেরি হয় না। কানাইলাল হেসে বললে, যেমন পেঁচো, ব্রহ্মদৈত্য, ব্রাহ্মণের পায়ের ধুলোর মাহাত্ম্য, পতিদেবতা পূজার পুণ্যফল ইত্যাদি ইত্যাদি। আমি বললুম, না হে, এই দেখো না, আমরা এই পয়লা নম্বরের জাঁকজমক দেখে স্তম্ভিত হয়ে গেছি, কিন্তু অনিলা ওর সাজসজ্জায় ভোলেনি। অনিলা দু তিনবার বাড়ি বদলের কথা বললে। আমার ইচ্ছাও ছিল, কিন্তু কলকাতার গলিতে গলিতে বাসা খুঁজে বেড়াবার মতো অধ্যাবসায় আমার ছিল না। অবশেষে একদিন বিকেলবেলা দেখা গেল কানাইলাল এবং সতীশ পয়লা নম্বরে টেনিস খেলছে। তারপরে জনশ্রুতি শোনা গেল, জ্যোতি আর হরেন পয়লা নম্বরের সঙ্গীতের মজলিসে একজন বক্স হারমোনিয়াম বাজায় এবং একজন বায়া তবলায় সঙ্গত করে, আর অরুণ নাকি সেখানে কমিক গান করে খুব প্রতিপত্তি লাভ করেছে। এদের আমি 5-6 বছর ধরে জানি, কিন্তু এদের যে এসব গুণ ছিল তা আমি সন্দেহও করিনি। বিশেষত আমি জানতুম অরুণের প্রধান শখের বিষয় হচ্ছে তুলনামূলক ধর্মতত্ত্ব। সে যে কমিক গানে ওস্তাদ তা কি করে বুঝব। সত্য কথা বলি, আমি পয়লা নম্বরকে মুখে যতই অবজ্ঞা করি মনে মনে ঈর্ষা করেছিল। আমি চিন্তা করতে পারি, বিচার করতে পারি, সকল জিনিসের সার গ্রহণ করতে পারি, বড় বড় সমস্যার সমাধান করতে পারি, মানসিক সম্পদে শীতাংশ মৌলকে আমার সমকক্ষ বলে কল্পনা করা অসম্ভব, কিন্তু তবু ওই মানুষটিকে আমি ঈর্ষা করেছি। কেন সে কথা যদি খুলে বলি তো লোকে হাসবে। সকালবেলায় শীতাংশু একটা দুরন্ত ঘোড়ায় চড়ে বেড়াতে বেরোত। কি আশ্চর্য নৈপুণ্যের সঙ্গে রাস বাগিয়ে ওই জন্তুটাকে সে সংযত করত। এই দৃশ্যটি রোজই আমি দেখতুম আর ভাবতুম, আহা, আমি যদি এরকম অনায়াসে ঘোড়া হাঁকিয়ে যেতে পারতুম। পটুত্ব বলে যে জিনিসটি আমার একেবারেই নেই, সেইটের পরে আমার ভারী একটা গোপন লোভ ছিল। আমি গানের সুর ভালো বুঝি নে, কিন্তু জানলা থেকে কতদিন গোপনে দেখেছি শীতাংশু এসরাজ বাজাচ্ছে।